বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ জানিয়ে তেহরানকে চিঠি দেওয়ার দাবি করলেন ট্রাম্প। হুমকির মধ্যে কোনো আলোচনা হবে না বলে ইরানের সুস্পষ্ট ঘোষণা। গাজায় ত্রাণ প্রবেশের উপর অবরোধ চার দিনের মধ্যে তুলে না নিলে ইসরায়েল বিরোধী হামলা আবারও শুরু করার হুমকি দিল ইয়েমেন। স্বাগত জানাল হামাস। সিরিয়ার লাতাকিয়ায় গণহারে মৃত্যুদণ্ড কার্যকর, 52 জনের ফাঁসি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাবি সম্প্রদায়ের তুমুল সংঘর্ষে এ পর্যন্ত অন্তত 250 জন নিহত। এবং বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তাতে নারীদের অনস্বীকার্য ভূমিকা ছিল বলে প্রধান উপদেষ্টার মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে এবং হুমকির ভাষায় কথা বলবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে তাঁর দেশ সরাসরি কোনো পরমাণু আলোচনায় বসবে না। তিনি শুক্রবার জেদ্দা সফরের অবকাশে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর দেশের এই অবস্থান তুলে ধরেন। আরাকচি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকি বজায় রাখবে ততদিন আমরা দেশটির সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব না। গাজা পুনর্নির্মাণের ব্যাপারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সৌদি আরবের জেদ্দা সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আবারও জোর দিয়ে বলেন তাঁর দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা বেসামরিক কাজে ব্যবহার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি তেহরানের সঙ্গে আলোচনার আবেদন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি ফক্স
বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি জানিয়েছেন বলে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আলোচনার আবেদন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত বৃহস্পতিবার চিঠিটি ইরানি কর্মকর্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, তবে কোথায় কখন কোন ইরানি কর্মকর্তা এই চিঠি হাতে পেয়েছেন তা তিনি জানাননি। এদিকে জাতিসংঘের ইরান মিশন ওয়াশিংটনের কাছ থেকে কোন রকম চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছে। এছাড়া ইরানকে ট্রাম্পের আলোচনার প্রস্তাবের ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী চার দিনের মধ্যে গাজায় মানবীয় ত্রাণের বহর প্রবেশের অনুমতি না দিলে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান আবারও শুরু করা হবে। আব্দুল মালিক আল হুতি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চার দিনের মধ্যে গাজার প্রবেশপথগুলো খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। তিনি বলেন, গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই উপত্যকায় আবারও দুর্ভিক্ষ ফিরিয়ে আনার প্রচেষ্টা ইয়েমেনে চেয়েছে দেখবে না। ইয়েমেনের হুতি নেতা আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মারাত্মক গড়িমসি করছে। তিনি বলেন, গাজাবাসীর খাবার আটকে দেওয়ার পাশাপাশি আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতেও বাধা দিচ্ছে তেল আবিব, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে গাজা উপত্যকার জন্য মানবিক সাহায্যের উপর অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি আনসারুল্লাহ আন্দোলনের চার দিনের আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আনসারুল্লাহর ওই ঘোষণাকে সংহতি হিসেবে প্রশংসা করেছে হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সাহসী সিদ্ধান্ত আনসারুল্লাহর ভাইদের এবং ফিলিস্তিন ও জেরুজালেমের সাথে ভ্রাতৃপ্রতিম ইয়েমেনি জনগণের গভীর বন্ধনের কথাই তুলে ধরে। গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে ইয়েমেনিদের দেওয়া সমর্থনের সম্প্রসারিত রূপ হচ্ছে আনসারুল্লাহ আন্দোলনের এই ঘোষণা। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী লাতাকিয়ায় গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে খবর পাওয়া গেছে। লাতাকিয়া প্রদেশের উপকণ্ঠে বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস সংঘর্ষের সময় আলাবি সম্প্রদায়ের অন্তত ৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সংগঠনটি বলেছে, লাতাকিয়া প্রদেশের উপকণ্ঠে আশির এবং আল মুখতারিয়া উপশহরে ৫২ জন তরুণ ও তরুণীকে হত্যা করা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি আরও জানিয়েছে, শুক্রবার সিরিয়ার উপকূলীয় অঞ্চলে ৫টি পৃথক ঘটনায় ১৬২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গত বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিম উপকূলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এই নিয়ে এখন পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে লাতাকিয়া এবং তারতুস সহ পশ্চিম সিরিয়ার জনগণ আহমদ আশারা ওরফে জোলানি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই সেখানে অভিযান শুরু করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে আমাদের মেয়েরা হিমালয়ের মতো দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনও অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধাসহ নানা ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিচ্ছে। আরও কি কি করা যেতে পারে সেটা নিয়েও আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের মণিপুর রাজ্যে রাস্তাঘাট সচল হওয়ার প্রথম দিনেই ফের সড়ক অবরোধ করেছে কুকি মহিলারা। কাংপোকি জেলায় যান চলাচল রুখতে সড়ক অবরোধ করেন কুকি মহিলারা। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী তাদের উপর লাঠিচার্জ করে, ফলে বেশ কয়েকজন কুকি বিক্ষোভকারী আহত হয়েছেন। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। মণিপুরের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার উপর। গত দুই মাস ভাল্লা এবং অন্য কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পরেই 8 মার্চ থেকে মণিপুরের সব রাস্তা সচল রাখার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ সড়ক পথ অবরোধ করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতের স্থল সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। এই দুই দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে উপেন্দ্র বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় শতভাগ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে, ফলে দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কার বিষয়টি বাস্তব। জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটছে বলে দাবি করেন স্থল সেনাপ্রধান। তাঁর আশঙ্কা, এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে তিনি উল্লেখ করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। দক্ষিণ লেবাননের আনসার এবং জেরি শহরের মধ্যবর্তী এলাকা লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, যা লেবাননের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। ইসরায়েলি বিমান থেকে লিটানি নদীর কাছের এলাকাগুলোতে হামলা চালানো হয়, যার মধ্যে রয়েছে আইশিয়া, ওয়াদি জেবকিনের উপকণ্ঠ এবং আইতা আল জাবাল এবং বেইত ইয়াহুনের মধ্যবর্তী এলাকা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও বিমান হামলা করা হয়েছে। গত 26 নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল এবং পরদিন থেকে কার্যকর হয়। লেবাননে আগ্রাসন চালিয়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল সরকার হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। তারপরও ইসরায়েল লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করেই যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধবন্ধের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ইউক্রেনের মনোভাবের সমালোচনা করে বলেছেন, রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশ কঠিন। শুক্রবার নিজের অফিসে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথেই ভালো কাজ করছে। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৎপরতাকে পরোক্ষভাবে যৌক্তিক হিসেবে তুলে ধরে বলেন, পুতিন যা করছেন অন্য যে কেউ হলেও তাই করত। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধের অবসান চান, কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তিনি তা বলতে পারছেন না। পুতিনের সঙ্গে ট্রাম্পের সরাসরি কূটনীতি নেটোর সহযোগীদের বিস্মিত করেছে, কারণ 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রাশিয়ার অভিযানের পর পশ্চিমারা কার্যত রাশিয়াকে পরিত্যাগ করেছিল। ইরানের বিরুদ্ধে ব্রিটেনের ভিত্তিহীন অভিযোগের কড়া প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো শার্টারকে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ডিপার্টমেন্টের মহাপরিচালক আলী রেজা ইউসেপি তাঁর দপ্তরে তলব করেন। তিনি ব্রিটিশ কর্মকর্তাদের ইরান বিদ্বেষী ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। ব্রিটিশ সরকার গত মঙ্গলবার অভিযোগ করেছিল, ইরান সরকার ব্রিটেনে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তেহরানের কথিত আগ্রাসী তৎপরতার উপর লন্ডন গভীর দৃষ্টি রাখছে বলেও দাবি করেছিল ব্রিটেন। এর প্রতিবাদে হুগো শার্টারকে ডেকে ইউসেপি বলেন, ব্রিটিশ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে যে বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়েছেন এবং যেসব ভিত্তিহীন অভিযোগ করছেন তা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজার নারীদের প্রতিরোধ ও দৃঢ়তা মুসলিম নারীদের সম্পর্কে পাশ্চাত্যের অপপ্রচারের মোকাবেলায় নতুন ন্যারেটিভ তৈরি করে দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইউরোপ ও আমেরিকায় বছরের পর বছর ধরে মুসলিম নারীদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা থেকে সেখানকার মানুষ সবসময় ভুল বার্তায় পেয়েছে। শুধু অমুসলিমরাই নন, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানের অভাবে বহু মুসলিমও এমন বার্তা বিশ্বাস করেছে। পাশ্চাত্যের ঢঙে নিজেকে সাজিয়ে তথাকথিত আধুনিক হওয়ার চেষ্টাও করেছেন অনেকেই। পশ্চিমাদের মানুষপটে মুসলিম নারী মানেই পুরুষতন্ত্রের বন্দিশালায় নিষ্পেষিত এক নিচু স্তরের মানুষ। ধর্ম তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে চিরস্থায়ী যাতনায় নিক্ষেপ করেছে। পশ্চিমাদের দাবি, ইসলাম ধর্মের নীতিমালা মানতে গিয়ে মুসলিম নারী সমাজ ভীতু এবং অকর্মণ্য হয়ে পড়েছে, সমাজে তাদের ভূমিকা নেই বললেই চলে। এমন ন্যারেটিভ বা উপস্থাপনা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত, ইসলাম ধর্মকে হেয় করতে এমন প্রচারণা। নারী সম্পর্কে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি কখনোই এমন নয়, এটা ভুল ব্যাখ্যা এবং ভুল উপস্থাপনা মাত্র। গাজা যুদ্ধ গোটা বিশ্বের সামনে নানা বাস্তবতা তুলে ধরার পাশাপাশি মুসলিম নারী সমাজের বীরত্ব এবং সাহসিকতার এমন এক চিত্র তুলে ধরেছে যা পশ্চিমা দেশগুলো সহ গোটা বিশ্বে দেখেছে। গাজায় নারীরা প্রতিরোধ এবং অস্তিত্ব টিকিয়ে রাখার স্তম্ভ হিসেবে কাজ করেছে। তারা ইসরায়েলের বিমান হামলার সময় নিজেদের জীবন দিয়ে তাদের সন্তানদের রক্ষা করেছেন। দুর্ভিক্ষ ও ধ্বংসের মাঝে পর্বত সমদৃঢ়তা দিয়ে বেঁচে যাওয়া মানুষদের সেবা করেছেন। শুধু চিকিৎসা সেবা ও যত্নের মাধ্যমে মানুষের প্রাণ রক্ষা নয়, নারীরাই নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলোর ধারা নিভে যেতে দেয়নি। যুদ্ধের মাঝে নারীরাই শিক্ষার আলো ছড়িয়েছেন। গাজার মুসলিম নারীরা যখন দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রতি সক্রিয়ভাবে সমর্থন ও সহযোগিতা করেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিতে তার সন্তানদের উৎসাহ দেন, জিহাদ সম্পর্কে কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে যখন স্বামীকে বিদায় জানান, নিজে স্বামী ও সন্তানের হাতে যখন অস্ত্র তুলে দেন এবং নদী থেকে সমুদ্র পর্যন্ত গোটা অঞ্চলকে মুক্ত করার স্লোগান তোলেন, তখন তার নারীবাদের ঔপনিবেশিক সমীকরণকে উল্টে দেন। নারীবাদ কেবল এই ধরনের দৃঢ়তা ও প্রতিরোধকে সমর্থন করে না, বরং এটিকে চরমপন্থা, মগজ ধোলাইয়ের ফলাফল অথবা সহিংসতার প্রমাণ হিসেবে নিন্দা জানায়। পশ্চিমা উপনিবেশবাদীদের দৃষ্টিতে নারী কেবল তখনই স্বাধীন যখন সে সেকুলার হবে এবং ইসলাম ধর্মের বিরোধিতা করবে। নারী যখন তার নিজের পরিবার, স্বদেশ এবং বিশ্বাসের প্রতি অনুগত থাকে, তখন তাদের কাছে তা গুরুত্বহীন হয়ে পড়ে। গাজার নারীরা বিভিন্ন ধরনের নিপীড়নের বিরুদ্ধে বিজয়ের প্রতীক। ইহুদিবাদী শাসক গোষ্ঠী অবরোধ, বাস্তুচ্যুতি এবং গণহত্যার মাধ্যমে তাদের ধ্বংস করার চেষ্টা করলেও তারা তাতে অবিচল থেকেছেন, তাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে গেছেন, সমর্থন সহযোগিতা দিয়ে গেছেন। তাদের এই অবিচলতা নিষ্ক্রিয়তার পরিচায়ক নয়, বরং এটা সক্রিয় থাকার প্রমাণ। এটা ভয়ের প্রমাণ নয়, সাহসিকতার প্রমাণ। বহু বছর ধরে পশ্চিমা বিশ্ব মুসলিম নারীদেরকে বিনয়ী, নিপীড়িত এবং দুর্বল হিসেবে সংজ্ঞায়িত করে আসছে। বিনয় ভালো, তবে নিপীড়িত ও দুর্বল এই বিশেষণ কখনোই গ্রহণযোগ্য নয়। গাজার নারীরাই এই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছেন। গাজার নারীরা মুসলিম নারীদের সম্পর্কে নতুন ন্যারেটিভ বা আখ্যান তৈরি করে দিয়েছেন। বিশ্বের জন্য এখনই সময় এসেছে মুসলিম নারীদের প্রকৃত রূপে জানার এবং চেনার।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ জানিয়ে তেহরানকে চিঠি দেওয়ার দাবি করলেন ট্রাম্প। হুমকির মধ্যে কোনো আলোচনা হবে না বলে ইরানের সুস্পষ্ট ঘোষণা। গাজায় ত্রাণ প্রবেশের উপর অবরোধ চার দিনের মধ্যে তুলে না নিলে ইসরায়েল বিরোধী হামলা আবারও শুরু করার হুমকি দিল ইয়েমেন, স্বাগত জানালো হামাস। সিরিয়ার লাতাকিয়ায় গণহারে মৃত্যুদণ্ড কার্যকর, 52 জনের ফাঁসি। এবং বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অনস্বীকার্য ভূমিকা ছিল বলে প্রধান উপদেষ্টার মন্তব্য। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর, প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর ধারাবাহিকটি প্রায় শেষ হতে চলল। এ পর্যায়ে আজকের আসরে আমরা সবচেয়ে বড় সমস্যা শিশু কিশোরদের মোবাইল আসক্তি সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
শিশু কিশোরদের মধ্যে বেড়েছে মোবাইল আসক্তি। ইন্টারনেট সহজলভ্য হওয়ায় শিশু কিশোররা ব্যস্ত থাকে ইন্টারনেট ভিত্তিক গেমস ও নানা ভিডিও দেখা নিয়ে। এছাড়াও গ্রাম পর্যায়ের শিশু কিশোরদের মধ্যেও এখন টিকটক আর লাইকে নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। বখাটেপনা ও নানান অনৈতিক কাজও করে বেড়াচ্ছে উঠতি বয়সী কিশোররা। সংগঠিত হচ্ছে কিশোর অপরাধ। বর্তমান সময়ে মাল্টিমিডিয়া মোবাইল সেট অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় শিশু কিশোরদের। প্রাথমিকের গণ্ডি পার না হওয়া এক শ্রেণীর শিশু থেকে শুরু করে উঠতি বয়সীদের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ইন্টারনেট সহজলভ্য হওয়ায় ইন্টারনেট ভিত্তিক নানা গেমস নিয়ে মেতে থাকে কিশোরদের দল।
স্মার্টফোন এবং ইন্টারনেট হাতের মুঠোয় থাকায় সহজেই পর্ন ভিডিও সহ অশ্লীল ও অনৈতিক ভিডিও দেখার সুযোগ অনায়াসেই পেয়ে যায় অপরিণত বয়সীরা। আর এসব শিশু কিশোরী একটু বড় হলে জড়িয়ে যাচ্ছে নানা অপকর্মে, দল বেঁধে আড্ডা দেওয়া, মাদকদ্রব্য গ্রহণ, মেয়েদের উত্তক্ত করা সহ নানা অপরাধমূলক কাজে সম্পৃক্ত হচ্ছে তারা।
পরিবারের অসচেতনতার কারণেই কিশোররা বখাটে হয়ে যাচ্ছে, অপরিণত বয়সে মোবাইল ফোন ব্যবহারে বাধা না দেয় দিন দিন মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে তারা, লেখাপড়া থেকেও দূরে সরে যাচ্ছে, সন্ধ্যার পর বাজারে রাস্তার মোড়ে আড্ডা দেয় এবং গ্রাম পাড়া মহল্লায় তৈরি হচ্ছে তাদের একাধিক গ্রুপ। বড়দের সঙ্গে বেয়াদবি, শিক্ষকদের অবমূল্যায়ন করতেও দ্বিধা করে না উঠতি বয়সীদের একটা শ্রেণী। আধিপত্য নিয়েও পরস্পরকে বিরুদ্ধে জড়তে দেখা যায়। মোবাইল গেম খেলতে গিয়ে তারা সন্ত্রাসীদের কিছু ভাষা বা অপরাধীদের ভাষা মনের অজান্তে মস্তিষ্কে ধারণ করছে এবং বাস্তবে প্রয়োগ করছে। এভাবেই ধীরে ধীরে বখাটেপনা ও অপরাধ জগতে প্রবেশ করছে। মোবাইল আসক্ত উঠতি বয়সীরা আসক্তির চরম পর্যায়ে মোবাইলের এমবি বা টাকা জোগাতে পরিবার ও নিকটজনদের থেকে টাকা বা মূল্যবান জিনিসপত্র চুরি করতেও পিছপা হচ্ছে না।
নিজে সুস্থ থাকার জন্য এবং সমাজকে সুস্থ রাখার জন্য এই মুঠোফোনের আসক্তি কমানো জরুরি। এ নিয়ে বিস্তর গবেষণাও হয়েছে। সেই গবেষণার আলোকে মুঠোফোনের আসক্তি দূর করতে সহজ ১০টি কৌশলের তালিকা করেছেন গবেষকরা। কানাডার ম্যাকিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, সামান্য কিন্তু কার্যকর পরিবর্তন আনা গেলে একাধারে যেমন মুঠোফোন আসক্তি দূর হবে, তেমনি বিষণ্ণতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে। এছাড়া এতে একাকিত্ব দূর হয় ও ঘুমের সমস্যা দূর হয়। এই সহজ কৌশল মেনে চললে সহজেই মুঠোফোন আসক্তি থেকে দূরে থাকা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, তারা সম্প্রতি যে গবেষণা করেছেন তাতে তাদের বের করা কৌশলগুলো অনুসরণ করেছেন অনেকেই। এতে তাদের মুঠোফোন ব্যবহারের সময় কমেছে, এমনকি অনেকের মুঠোফোন আসক্তিও কমে গেছে, ফলে ঘুমও ভালো হয়েছে।
গবেষকরা বলছেন, মুঠোফোন আসক্তি এক দশক ধরে বিশ্বজুড়ে বাড়ছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ ইন্টারন্যাশনাল জার্নাল অব মেন্টাল হেলথ অ্যান্ড এডিকশন শীর্ষক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তাতে গবেষকরা বলেছেন, বিভিন্ন আচরণগত কৌশল একত্র করলে মুঠোফোনের ব্যবহার কমাতে একটি সম্ভাব্য এবং কার্যকরী উপায় বের করা যায়। গবেষকদের বের করা সেই ১০টি কৌশল জেনে নেওয়া যাক। নোটিফিকেশন নিয়ন্ত্রণ। মুঠোফোন থেকে অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন বাদ দিতে হবে। সময় নির্ধারণ, কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করবেন তার সময় আগে থেকেই নির্ধারণ করতে হবে। চাইলে মুঠোফোনের পর্দা চালুর সময় নির্ধারণ করে নিতে পারেন। ঘুমের সময় মুঠোফোন দূরে রাখুন। অনেকেই ঘুমের সময় মুঠোফোন কাছাকাছি রাখেন, এ অভ্যাস বাদ দিতে হবে। এজন্য মুঠোফোন সাইলেন্ট বা ভাইব্রেশন বন্ধ করে ঘুমানোর জায়গা থেকে দূরে রাখতে হবে।
মুঠোফোনের পর্দায় গ্রে স্কেল। আইফোন বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে গ্রে স্কেল মোডে সুইচ অন করে রাখতে হবে। পর্দায় সাদাকালো থাকলে মুঠোফোনের আকর্ষণ কমে যায়, ফলে ব্যবহার কম হয়। সামাজিক যোগাযোগ অ্যাপ লুকানো। যারা ইমেইল, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো অ্যাপ ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না, তারা চাইলে অ্যাপগুলো লুকিয়ে রাখতে পারেন। এজন্য অ্যাপগুলো মুঠোফোনের হোম স্ক্রিন থেকে সরিয়ে আলাদা ফোল্ডার রাখতে হবে। মুঠোফোন থেকে দূরত্ব বজায়, খুব বেশি প্রয়োজন না হলে মুঠোফোন দৃষ্টিসীমার বাইরে রাখতে হবে। প্রয়োজনে মুঠোফোন সাইলেন্ট করে পর্দার দিক থেকে নিচে রেখে কাজ করতে হবে। কঠিন আনলক পদ্ধতি, মুঠোফোনের আনলক পদ্ধতি কঠিন করতে হবে। প্রয়োজনে মুঠোফোনের টাচ আইডি বা ফেস আইডি সুবিধা বন্ধ রাখতে হবে। খোলার পদ্ধতি কঠিন হলে বারবার আনলক করে মুঠোফোন ব্যবহার করতে মন চাইবে না।
উজ্জ্বলতা কমানো। ফোনের ডিসপ্লে সেটিংস থেকে মুঠোফোনের উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে। এতে ফোনের নীল আলো কমবে এবং চোখের জন্য উপকার হবে। মুঠোফোনের কাজ কম্পিউটারে করা, যে কাজ আপনি কম্পিউটারে করতে পারেন সেগুলো মুঠোফোনে করবেন না। এতে মুঠোফোনের ব্যবহার ও আসক্তি কমবে। মুঠোফোন রেখে যখন বাইরে যাবেন প্রয়োজন না হলে সঙ্গে মুঠোফোন নেবেন না। যেমন কেনাকাটা বা ব্যায়াম করার সময় যতটা সম্ভব মুঠোফোন ঘরে রেখে যাওয়ার অভ্যাস করতে হবে। এতে ধীরে ধীরে মুঠোফোনের প্রতি আকর্ষণ কমে যাবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার আশা রেখে বিদায় চাচ্ছি। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিকের আগামী পর্বে আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমরা পবিত্র রমজানে আত্মশুদ্ধির উপায় নিয়ে আলোচনা করছিলাম। আত্মশুদ্ধির পথে কয়েকটি বড় বাধা হল পাপের বিষয়ে উদাসীনতা ও অজ্ঞতা। কোন কোন কাজে পাপ হয় সে সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আবার আমরা অনেকে বড় বড় পাপ কি সে বিষয়ে ধারণা রাখলেও কোনো ধরনের দ্বিধা না রেখেই ছোট ছোট পাপ করে যাচ্ছি। ভাবটা এই যে, আরে এ তো অনেক ছোট পাপ, অনেকে তো অনেক বড় বড় পাপ করে, সে তুলনায় এটা খুবই ছোট ও তুচ্ছ পাপ। কিন্তু ইসলামী বর্ণনা অনুযায়ী সগিরা বা কথিত ক্ষুদ্র গোনাকে ছোট গোনা মনে করাও হচ্ছে কবিরা গোনা। ছোট গোনা করার ব্যাপারে অবিচল থাকা বা পীড়াপিড়ি করা এবং তা অব্যাহত রাখা ও অনবরত সেই পাপ করে যাওয়াটাও বড় পাপ তথা কবিরা গোনা। বলা হয় প্রতিটি পাপ মানুষের পবিত্র আত্মাই একটি কালো দাগ তৈরি করে, আর এভাবে কলঙ্কের চিহ্ন পড়তে পড়তে মানুষের বিবেক বা হৃদয়ের পুরো চোখই অন্ধ হয়ে যায় এবং তখন সে বড় বড় বা জঘন্য সব পাপ করতেও বিন্দুমাত্র লজ্জিত হয় না, বরং এসব পাপ না করাকেই সে খারাপ মনে করে। পাপের ফলে যে তার দুনিয়ায় সম্মানহানি সহ নানা ধরনের ভয়াবহ ক্ষতি হচ্ছে ও পরকালে মহাশাস্তি অপেক্ষা করছে, সে সম্পর্কে সে পুরোপুরি অচেতন হয়ে পড়ে।
অন্যদিকে প্রকৃত মুমিন ভুলবশত বা ধোঁকায় পড়ে বিন্দুমাত্র পাপ করে ফেললেও সঙ্গে সঙ্গে তীব্র অনুশোচনায় ভোগে এবং বিবেকের দংশনের আগুনে পুড়তে থাকে। এ ধরনের ব্যক্তি সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চায় এবং গোনার ক্ষতি পুষিয়ে নিতে সচেষ্ট থাকে, আর মহান আল্লাহ এই ধরনের সচেতন মানুষকে ক্ষমা করেন। কিন্তু অনেক অসচেতন ব্যক্তি এত হতভাগ্য যে ইচ্ছাকৃতভাবে বিনা দ্বিধায় পাপ করে যাওয়া সত্ত্বেও কখনো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা ইস্তিগফারের কথা তার মনেও আসে না। পাপ করা তো বড় অপরাধ এবং তা করার পর ক্ষমা না চাওয়া আরও বড় অপরাধ। মহান আল্লাহ আমাদের সবার বিবেককে এমন অসচেতনতার ঘুম থেকে রক্ষা করুন। এটা খুবই ভয়ানক অবস্থা যে পাপ করে যাচ্ছি অথচ বিবেকের অন্ধত্বের কারণে বুঝতেই পারছি না যে পাপ করছি এবং ক্ষমা চাওয়ার সুযোগও হাতছাড়া হচ্ছে। অসচেতন পাপীরা কিয়ামতের দিন তাদের বিশাল পাপের বহর দেখে বলবে, এত পাপ আমি কবে করেছিলাম, মনেই তো আসছে না যে এসব পাপ করেছিলাম। شهر السرور يا رمضان خير الشهور يا رمضان شهر السرور يا رمضان خير الشهور يا رمضان شهر السرور يا رمضان خير الشهور يا رمضان شهر
ভেবে দেখুন, আমরা অনেকেই কত সহজেই গীবত বা পরনিন্দা করছি, প্রকাশ্যে সবার সামনে একজন মুমিন ও ভদ্র ব্যক্তিকে পরিহাস করছি। অন্যদিকে বহু ভালো কাজ বা সওয়াব করা সত্ত্বেও কিয়ামতের দিন দেখব যে আমার সৎ কাজ বলতে কিছুই আর অবশিষ্ট নেই, কারণ আমি নিয়মিত যাদের নিন্দা করতাম আমার সব ভালো কাজের সওয়াব চলে গেছে তাদের কাছে। অন্যদিকে পরকালে কেউ কেউ দেখবেন দুনিয়ায় বহু পাপ করা সত্ত্বেও তার রেকর্ডে অনেক ভালো কাজের সওয়াব লেখা হয়েছে। এর কারণ হলো তাদের ছিল বহু নিন্দুক। অনেক মানুষ ভাবেন, ঘুষ খাই তো কি হয়েছে, কত দরিদ্র মানুষকে তো সাহায্য করছি, কিন্তু চুরির বা অবৈধ অর্থ দিয়ে সৎকর্ম করলে যে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না তা তাদের জানা উচিত। অনেকে পাপ করেন এই ভেবে যে পরে আল্লাহর কাছে মাফ চাইব ও তওবা করব, অথচ আপাতত আল্লাহর চেয়েও পাপকে গুরুত্ব দেওয়াটা যে কুফরি তা তারা ভাবেন না। পরে যে তওবার সুযোগ আসবে বা গুনার ক্ষতিপূরণ করা যাবে তার তো কোনো গ্যারান্টি নেই।
আত্মশুদ্ধির পথে আরেকটি বড় বাধা হল কিছু ভালো কাজ ও ইবাদত করেই নিজেকে মুক্তিপ্রাপ্ত ভাবার মতো অহংকার করা। এ ধরনের ভাব মনে মনে পোষণ করাও বড় ধরনের গোনা। তাই দেখা যায় বড় বড় নবী রাসূলও তাঁদের সৎকর্মকে খুবই নগণ্য মনে করতেন এবং নিজেদেরকে খুব বড় পাপী বা অপরাধী বলে মনে করতেন। নবী রাসূলরা কখনো কোনো গোনা করেননি, কিন্তু তা সত্ত্বেও তারা প্রতিটি দায়িত্ব সবচেয়ে ভালো পন্থায় না হয়ে কিছুটা কম ভালো পন্থায় হয়েছে বলে মনে করে সেটাকেই বড় পাপ গণ্য করে কান্নাকাটি করতেন আল্লাহর দরবারে। তারা এটাও জানতেন যে আল্লাহ তওবাকারীদের খুবই ভালোবাসেন। মানুষ যত গোনাই করুন না কেন, আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হয় একটি মস্ত বড় পাপ। বলা হয় মহান আল্লাহ সব গোনা ক্ষমা করলেও শিরকের গোনা সহজেই ক্ষমা করেন না, কিন্তু তওবা করলেও শিরকের পাপও ক্ষমা করেন।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হোসেন খানের বক্তব্য শোনাব। তিনি বলেছেন,
মাহে রমজান মহান আল্লাহর জিয়াফত ও মেহমানির মাস, অর্থাৎ রমজান মহান আল্লাহর অতিথি আপ্যায়নের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হচ্ছে এমন মাস যে মাসে তোমরা মহান আল্লাহর জিয়াফতের জন্য অর্থাৎ ঐশ্বরিক আপ্যায়নের জন্য আমন্ত্রিত হয়েছ এবং তোমাদেরকে মহান আল্লাহ পাকের সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ মাসে তোমাদের শ্বাস প্রশ্বাস তসবিহ এবং তোমাদের নিদ্রা ইবাদত বলে গণ্য হয়, আর এ মাসে তোমাদের নেক আমল সমূহ কবুল এবং তোমাদের দোয়া ও প্রার্থনার জবাব দেওয়া হয়।
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ সপ্তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো, আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো। তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও, হে পথহারাদের পথ প্রদর্শনকারী।
اللهم أعني فيه على صيامه وقيامه وجنبني فيه من هفواته وآثامه وارزقني فيه ذكرك توفيقك يا هادي المضلين।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিক উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে শহীদ ইরানি কমান্ডার হোসেন আলামুল হুদা সম্পর্কে কথা বলেছি। আজ আমরা যুদ্ধক্ষেত্রে ইরানি যোদ্ধাদের আল্লাহর স্মরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত তিন আসরে আমরা যুদ্ধক্ষেত্রে তিনজন শহীদ ইরানি কমান্ডারের খোদাভীরুতা ও পরহেজগারি নিয়ে আলোচনা করেছি। আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইরানি শিবিরগুলোতে যে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করত তার উদাহরণ দিতে গিয়ে আমরা শহীদ আব্বাস বাবাই, শহীদ মোহাম্মদ মুরুজেরদি ওরফে মাসিহ কুর্দিস্তান এবং শহীদ সৈয়দ হোসাইন আলামুল হুদার জীবন ও কর্মের উপর আলোচনা করেছি। সেনাবাহিনীর চেইন অফ কমান্ডারের দিক দিয়ে যে যত উঁচু পর্যায়ের কমান্ডার তার খোদাফিরুতা ও ক্ষমা করার ক্ষমতাও তত বেশি। শীর্ষ পর্যায়ের কমান্ডার থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত ইরানি যোদ্ধাদের কথাবার্তা ও আচরণে পবিত্র কোরআনের শিক্ষার যথাযথ বাস্তবায়ন চোখে পড়ত।
সার্বিকভাবে সব ঐশী ধর্মের বিশেষ করে ইসলামের শিক্ষাকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। এর এক ভাগে রয়েছে বিশ্ব দর্শন, আকিদা ও বিশ্বাস, আরেক ভাগে রয়েছে দিনী বিধি বিধান পালন এবং তৃতীয় ভাগে রয়েছে নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করে তাকে পূর্ণ সত্তা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হতে সাহায্য করার জন্য মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শ্রেষ্ঠতম ও পূর্ণাঙ্গ আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল হয়। এই মহাগ্রন্থের কয়েকটি আয়াতে সুস্পষ্টভাবে লেখা হয়েছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রধান উদ্দেশ্য মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করা। আর এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মানুষের নৈতিক চরিত্র গঠন করার উপর কোরআনে কতখানি গুরুত্ব দেয়া হয়েছে। বলা হয়েছে, পারলৌকিক চিরস্থায়ী জীবনে সুখী হতে চাইলে অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে বিশুদ্ধ চিত্তে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর তা করতে না পারলে পরকালীন আবাস হবে জাহান্নাম।
পবিত্র কোরআন কোন নৈতিকতার কেতাব না হলেও শ্রেষ্ঠতম নৈতিক শিক্ষাগুলো এখানেই পাওয়া যায়। মহাগ্রন্থ আল কোরআন মুমিন ব্যক্তিদেরকে শ্রেষ্ঠতম নৈতিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানায়। সেই সঙ্গে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্র হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে পবিত্র কোরআন একথাও বলে দিয়েছে যে, পরিপূর্ণ মানব হওয়ার চেষ্টা করতে চাইলে রাসুলের জীবন চরিত্রকে অনুসরণ করো। ন্যায়পরায়ণতা, উত্তম আচরণ, পরোপকার, সত্যবাদিতা, উদারতা, ধৈর্য ও সহনশীলতা, ক্ষমা, খোদাপ্রেম, ভ্রাতৃত্ব, নিষ্কুলস চরিত্র তথা সতীত্ব, ক্রোধ প্রশমন, বিনয়, অনর্থক কাজ থেকে বিরত থাকা, সৎ কাজে সহযোগিতা করা এবং সব কাজে আল্লাহর উপর নির্ভরতা হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত নৈতিক শিক্ষাগুলোর কিছু উদাহরণ। মানুষের চরিত্র গঠনের সুমহান লক্ষ্যকে সামনে রেখে মানব চরিত্রের কিছু খারাপ দিকও কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ সেগুলো থেকে দূরে থাকতে পারে।
কোরআনে বর্ণিত দোষ ত্রুটিগুলোর মধ্যে রয়েছে দম্ভ, অহংকার, অবৈধ বাসনা চরিতার্থ করা, অপরের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা, গুপ্তচর বৃত্তি, গীবত, অপবাদ দেয়া, কথা লাগানো, অপরের দোষ ত্রুটি অন্বেষণ, পরনিন্দা, পরচর্চা, গুজব রটনা, কৃপণতা, অপব্যয়, লোভ, দুর্নীতিপরায়ণতা, বিশ্বাসঘাতকতা, শপথ ভঙ্গ, লোক দেখানো ইবাদত করা, পরশ্রী কাতরতা, মিথ্যাবাদিতা, পাষাণ হৃদয় হয়ে যাওয়া ইত্যাদি। এসব দোষ ত্রুটি থেকে মুমিনদের দূরে থাকার আহ্বান জানিয়েছে পবিত্র আল কোরআন। এই মহাগ্রন্থ যেসব নৈতিক গুণাবলী অর্জন করতে বলেছে সেগুলো পরকালীন চিরস্থায়ী আবাসে সুখী হওয়ার লক্ষ্যকে সামনে রেখে অর্জন করতে বলা হয়েছে। সেই সঙ্গে এসব গুণাবলী পার্থিব জীবনেও মানুষের জন্য ইতিবাচক ফল বয়ে আনে। উদাহরণ হিসেবে বলা যায়, আল্লাহর রাস্তায় দান করলে দানকারী ব্যক্তি যেমন আল্লাহর নৈকট্য লাভ করে, তেমনি যাকে দান করা হল তার দারিদ্র দূর হয় এবং মুসলিম সমাজ অভাব অনটন মুক্ত হতে পারে।
আবার মানুষ সত্যবাদিতার গুণ অর্জন করলে তারা একদিকে যেমন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তেমনি সমাজে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায় এবং সামাজিক বন্ধন অটুট ও শক্তিশালী হয়ে ওঠে। পবিত্র কোরআনে বর্ণিত নৈতিক শিক্ষাগুলোর অন্যতম হচ্ছে জিহাদ ও আত্মরক্ষা। শত্রুর আগ্রাসনের হাত থেকে দীন কিংবা ইসলামী ভূখণ্ড রক্ষা করার জন্য জিহাদ করার আদেশ দেওয়া হয়েছে। অন্য কথায়, পবিত্র কোরআনের দৃষ্টিতে মুসলিম ভূখণ্ডের যোদ্ধাদেরকে জিহাদে যাওয়ার আগে অন্য সব উন্নত চারিত্রিক গুণাবলীতে নিজেকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে, আর তা করতে পারলেই তার পক্ষে শত্রুর আগ্রাসন থেকে মুসলিম ভূখণ্ড রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।
পবিত্র কোরআনে বর্ণিত অন্যতম নৈতিক গুণাবলী হিসেবে ধৈর্য ও সহনশীলতার কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, যুদ্ধের ময়দানে বিজয়ের অন্যতম চাবিকাঠি হচ্ছে ধৈর্য ধারণ করা। সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে এবং তোমাদের মধ্যে 100 জন থাকলে 1000 কাফিরের উপর বিজয়ী হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি নেই। এর পরের আয়াতে বলা হচ্ছে, আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন এবং তিনি তো অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, কাজেই তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে, আর তোমাদের মধ্যে 1000 থাকলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তারা 2000-এর উপর বিজয়ী হবে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
পবিত্র কোরআন মুসলিম যোদ্ধাদেরকে বেশি বেশি আল্লাহ স্মরণ করারও আহ্বান জানিয়েছে। সূরা আনফালেরই 45 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা যখন কোন দলের সম্মুখীন হবে তখন অবিচলিত থাকো এবং আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। বেশি বেশি আল্লাহর স্মরণ মুমিন ব্যক্তিদেরকে সবসময় উন্নত চরিত্র রক্ষা করতে সহযোগিতা করে এবং কঠিন ও বিপর্যয়কর মুহূর্তগুলোতে অন্তরে প্রশান্তি ঢেলে দেয়। আল্লাহকে স্মরণ বা আল্লাহর জিকির যত বেশি করা যায়, তত বেশি এ কাজে গায়েবি অনুপ্রেরণা পাওয়া যায়। ইরানি যোদ্ধা ও কমান্ডারদের জীবনচরিত ও শাহাদাতের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, তারা এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ বা জিকির থেকে বিচ্যুত হননি। তারা মনে প্রাণে বিশ্বাস করতেন, তারা যদি আল্লাহকে স্মরণ করেন তবে আল্লাহ তাদেরকে স্মরণ করবেন এবং যুদ্ধের ময়দানে শত্রুবাহিনীর বিরুদ্ধে সাহায্য করবেন।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে যুদ্ধক্ষেত্রে আল্লাহর স্মরণ সম্পর্কে আরও কথা বলার আশা রইল।